অপচয় তাই নিয়ে অপচয়ের মধ্যে আবার ঠাকুরকে ভালো ড্রেস পরিয়ে দেওয়া, ঠাকুরকে ভালো করে খেতে দেওয়া, এইসব পূজার মধ্যে পড়ে, বুঝতে পারছেন? ঠাকুরকে ভালো করে খেতে দেওয়া, ঠাকুরকে ভালো করে করানো, প্রত্যেকটাই সেবা করে ঠাকুরের সেবা, নিজে ভগবানের সেবায় নিজেকে উন্নীত করা, এটাই তার উত্তম জিনিস একটা করতে পারছে। ভগবান এত দয়ালু, বুঝতে পারছেন? যে কালকে যার আবেদন দিচ্ছি আমি জমি নাকি বড়দের কথা বলছিলাম, বড়দের আমরা বড়দের মানে বুঝবেন রোহিণী জ্বর আপনি বলেছে। বসুদেবের তো অনেক স্ত্রী ছিলেন, তার মধ্যে দেখো কি আর রোহিণী, দেখো কি গর্ভে কৃষ্ণ আর রোহিণী গর্ভে বড়, একই দেহে বলি কৃষ্ণ বলি দেখিয়ে দিলেন না, একই দেহে দুই আবার সে ছেলে হয়ে গেল নন্দ মহারাজ, নন্দ মহারাজের পুত্র ছিল, নন্দ মহারাজের পুত্র সেখান থেকে মানে মিসক্যারেজ হয়ে গেল আর কি, বাংলা বলায় গর্ব সেগুলো গর্বটা যেন খালি হয়ে গেল, সেখান থেকে চলে গেল দেবকী গর্ব, দেবকী গর্বে সেই ভগবান আমি কিন্তু করেছিল ভারতের সময় কমছে কারাগারে কিন্তু আমি কৃষ্ণ তখন অনন্তদেবের সে একবারে সেই মানে একবারে পরিমুখ পেঁচিয়ে চাকরিকে রয়েছেন, যাতে যাতে করে মানে গোবর্ধনের মাসে কোনো ক্ষতি না হয়, গোবর্ধন মাসে যদি জল ঢুকতে না পায়, মানে এত জায়গায় বন্যা হয়ে গেছে, কিন্তু সেই গোবর্ধনের মধ্যে যারা আশ্রয় নিয়েছেন ব্রজবাসীগণ গোবর্ধন পাহাড়ের নিচে, সে তো গোবর্ধন ধরে রেখেছেন, পুরস্কার মরিত গোবর্ধনকে নিয়ে যেতে চাইছিলেন, কাশিতে নিয়ে যেতে চাইছিলেন, গোবর্ধন ভাবলেন যে এখানেই তো কৃষ্ণ আসবেন, এত সুন্দর জায়গা ছেড়ে যাবো কেন, এই গোবর্ধন ছেড়ে যাবো মানে এই জায়গা বৃন্দাবন ছেড়ে আমি যাবো কেন, সেখানে পুলস্তকমণি যখন গোবর্ধন উঠেছিল পুলস্তকমণির হাতে, তখন পুলস্তকমণিকে বলে দিয়েছিল আমাকে রাস্তায় কোথাও নামানো যাবে না, কিন্তু ওই বৃন্দাবনে যখন আসলো তখন এমন ভাব দিল পুলস্তকমণির হাতে, তখন আর নামানোর উপায় নেই, তখন নামিয়ে উনি স্নান ধারণ করে সাধু মহাপুরব থাকবে ততদিন পর্যন্ত গোবর্ধন থাকবে, আর যতদিন পর্যন্ত সাধুরা থাকে ততদিন পর্যন্ত যমুনা থাকে গঙ্গা থাকবে, বলরামকে দিয়ে পাঠিয়েছেন, বলরাম এসেছেন আর সঙ্গে দিয়ে কৃষ্ণ পাঠিয়েছে, কিন্তু তারা ব্রজবাসীগণ তারা কৃষ্ণকে যা চিনতে পারতেন না, বুঝতে পারতেন না, নিজের মতো ভাবতেন আমাদের সামনে আমাদের গায়ের ছেলে, আমাদের গায়ের ছেলে কৃষ্ণকে কিন্তু অর্থ করা যায় না, ভগবান একই ভগবানের এত বলরাম, ভগবানের অনুরূপ হয়েছেন বলরাম, গরগান এসে বলছেন কৃষ্ণ আমাদের সব পিতা পেয়েছে, তোমাদের যজ্ঞ হবে, তোমরা চিনতে পারি যা জগতে যা, তিনি এসে ভিক্ষা মারছেন, তিনি এসে ভিক্ষা মারছেন ভক্তের কাছ থেকে সেবা নেওয়ার জন্য, ভগবান কতটা, ভগবান কতটা তার আগ্রহী, তার নিজেদের কাছ থেকে তিনি খাবেন, তার থেকে কেড়ে খাবেন, নিয়ে খাবেন, এগুলো কথা আছে না, ভক্তের জিনিস রুটি খায় আর আমাকে যিনি শুধু মুক্তি নেয় চায়, আমাকে তো ভগবানকে দিতে চায়, আমাকে তো ভগবানকে দিতে পারে না। সেই কৃষ্ণই তার সবাই নিজেদেরকে পাঠিয়ে দিচ্ছে, বললাম এই দ্বৈত মন্দির দেখছেন, চামর দেখেন, ময়ূর পাখা দেখেন, আরো কি দেখেন, এগুলো সমস্ত কিছু বলরাম নিজে দশ দেহে কৃষ্ণের সেবা করে, দশ দেহে ভগবানের সেবা করে। লীলা এটা আপনারা বলতে পারেন, এটা কৃষ্ণেরও কারস্থ লীলা আছে, কোথায় দ্বারকায় কৃষ্ণের কারস্থ লীলা, এখানে চব্বিশ বছর কারস্থ লীলা করেছে, কিন্তু সীতা রামের কাছে বাইরা হয়েছিল, আমি তোমার সঙ্গে বনবাসে না, কিন্তু এখানে কিন্তু বিষ্ণু ফিরে আসে না, মনে ভুলে মনে ভুলেও বলেননি, মনের ভুলেও বলেননি, এমনকি যখন কষ্ট করিয়া সাড়ে সাত করে হইয়া সময় যখন ভগবান যখন চতুর্ভুজমূর্তি ধারণ করলেন, মহাপুর যখন চতুর্ভুজমূর্তি ধারণ করে সবাই যখন অবদান করছে শিবাশঙ্করে, তখন কিন্তু মায়ের আসলে মুখ লুকিয়ে এই যোগ দর্শন করতেন, মায়ের আসলে মুখ লুকিয়ে তিনি দর্শন করতেন, তিনি বায়না করেননি, বিষ্ণুকে কখনো বায়না করেননি, কিন্তু তিনি মহাপুর শান্তিপুরে এসেছিলেন, তখনও কিন্তু বিষ্ণুপ্রিয়া সচিমাতা গেছেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া কিন্তু ঘরে রয়েছে, তিনি সত্যি সত্যসিদ্ধা আচার্য, তিনি সত্যসিদ্ধা আচার্য, তিনি বিষ্ণুপ্রিয়া উপবাস মানে নিকটে বাস, উপবাস তখন অর্থ হয়েছে নিকটে বাস, ঠাকুরের নিকটে বাস, তাহলে অসুস্থ আছে যারা শরীর অসুস্থ করে, যদি একবার সারাদিন সেই সকাল থেকে বারোটা পর্যন্ত একবারে না পেয়ে থাকতে পারবে না, তাহলে এই সকাল থেকে রাত বারো, সকাল থেকে রাত বারো পর্যন্ত উপবাস, বারোটার বেশি পাচ্ছে, বারোটার সময় অফিসে হন, গোপালের অফিসে হন, গণিত অমন্তানা তারপর কর্পূর চন্দ্রন এইসব দিয়ে ভগবানকে অভিষেক করা, আপনারা যারা উপবাস করবেন তারা সবাই পার্বণ অভিষেক করেন, সবাই অভিষেক করেন, যারা উপবাস করবেন তারা সবাই আমি তারা সবাই অভিষেক করাবেন, বুঝতে পারছেন, এই তো সবসময় মনে রাখতে হবে এই কথাগুলো, উপবাস যারা করতে পারবে না অন্য খাওয়াটা বেশি, কিন্তু আমাদের গৌরীয় সিদ্ধান্ত মতে সমস্ত কিছু ভগবানের সব পছন্দ, লাড্ডু পছন্দ, মিষ্টি গোপালের লাইলাকও বাকি বুঝতেন না বাবা ভগবানের সেবা করতে অনেক কথা বিপুল ঝড় ঠান্ডা অনেক কিছু আসবে শাস্ত্রে বলেছেন এখানে ঝন্ডাবৃত্ত বলেছেন সারাদিন অনুকল্প সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করতে ছেলেকে একটা মশা কামড়ে কি করতে পারে এমনি একটা মশা কামড়িয়েছে তার জন্য শুধু স্যালাইন দিয়ে দিচ্ছে স্যালাইন দিয়ে জল এই তো মানুষের জীবন বুঝতে পারছি অনেক তো জীবন অনেক তো যা হোক সাত তাহে নানাবিধ বিপদ ভার নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাছে নিজের কাজ করতে পারো করি বৈষ্ণব সেবা নাম মিলাদিন দিন নাহি যায় বৈষ্ণব সেবা হরিনাম মিলাদিন দিন নাহি যায় এটা সবসময় মনে রাখ একটা সুন্দর কথা বলে দেবো আপনাদেরকে ভুল পথে পরিচালিত করছে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে ভুল দিকে নিয়ে যাচ্ছে রক্তবংশের শরীর তো হরিভজন করুন আমরা যেন হরিভজন করার জন্য এসেছি হরিভজন না করি ভগবানের কথা না শুনি আমাদের মনকে অনেক যখন এই সেই ভগবান নিজে এসে বলদেবকে পাঠিয়েছেন এসে বলছেন আমাকে কিছু অন্ন ভিক্ষা দাও অন্ন দাও ভিক্ষা পেয়েছে ব্রাহ্মণগণ তালি দিলেন বুঝতে পারলেন না তারা যার যজ্ঞ সবকিছু যা কিছু করে সব তো ভগবানকে সন্তুষ্টির জন্য কিন্তু ভগবান এসে তার কাছে এক মুষ্টি অন্ন চেয়েছে তাকে তিনি দিতে পারলেন তাদের স্ত্রীগণ ভাগ্যবান সেই যে তাদের স্ত্রীগণের কাছে যখন গেলেন তখন স্ত্রীরা পুনরায় তাদেরকে আবার সেই ছাড়া মাধ্যমে কিন্তু আমার তাদের ছেলে চিন্তিত প্রতি ভালো করে খাইনি না। পত্রিকার এইভাবে ভগবানের কৃপা লাভ করতে পেরেছেন, ভগবানের সেবা লাভ করতে এই কি উপায় সেবা। যখন যজ্ঞ পত্রিকার বলছিলেন যে আমরা তোমার কাছেই থাকব, তখন কৃষ্ণ বলছিলেন আমরা তো কাস্ত, আর তোমরা ব্রাহ্মণ লোকে নিন্দা করবে, তোমরা না আমরা গোপীদের সেবা আপনার গোপীদেরকে ভালোবাসেন, আমরা গোপীদের আনুগত্য স্বীকার করবো, গোপীদের কাছে থাকবো। কৃষ্ণ বলছে এত লাইনে এসেছে এদের কিন্তু স্থান যাবে না, কি উপায় করা যায়। তখন কৃষ্ণ বললেন দেখো আমার কাছে থাকতে হবে না, তোমরা দূরে থেকে আমার সেবা করতে পারবে, আমার যদি হিন্দু হয় শ্রীমূর্তির সেবা করো, আমার শ্রীমূর্তির শ্রী আলোচনার সেবা করো, তাহলে তোমরা আমাকে এই জন্য তখন থেকে গোপালের সেবা ভগবান তখন তাদের হাতে যজ্ঞ পত্রিকারের হাতে ব্রাহ্মণ পত্রিকারের হাতে তিনি সেই অন্ন গ্রহণ করেছিলেন। ভগবান সেই অন্ন গ্রহণ করেছিলেন, আমরাও সেরকম ভাগ্যবান হওয়ার চেষ্টা করতে সেরকম হরিভজন করতে হবে, সেরকম গুরুর কাছে দীক্ষা নিয়ে সদগুরুর কাছে আশ্রয় গ্রহণ করে যদি একটু হরিভজন কল্যাণ বুঝতে পারি না, এরকম সময় আমরা ভগবান সেবায় যদি অংশগ্রহণ করতে পারি। আমি যখন তাকে বলছিলাম এই ব্যাপারে এভাবে লেখা দেখছি, ভগবানের কথার অর্থ হয়েছে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র জ্ঞান, সমগ্র জট, সমগ্র চুরি, সমগ্র কেটি, এই ছটার সমন্বয় হয়েছে ভগবান, আর যার আছে দেখেছেন ভগবান। এই ভগবান অদর্শন বস্তু, এই ভগবানকে আমাদের এই চক্ষু দ্বারা বোঝা যাবে না, বুঝতে পারছেন? তাই তো তারপর যদি ব্রাহ্মণগণ তারা যদি বুঝতে নেই ভগবান চলে এসে আমাদের কাছে খেতে না খেতে দিতে, তাহলে তো খেতে দিতে তাই না বলুন? তারা তাকে এই চক্ষু দ্বারা বুঝতে পেরেছিল যে ভগবান তাদের সামনে এসে একটা অন্ন নিতে বুঝতে পারেন, তাহলে আপনাদের মতো আমাদের মতো চক্ষু দিয়ে কে ভগবান আছে তাকে কি করে বুঝবো বলুন? তাকে এই জগৎচক্ষু দ্বারা দেখা যায় না, তাকে এই জগৎচক্ষু দ্বারা তিনি অনন্ত শক্তির অধিকারী, তিনি পরমতত্ত্ব সর্বশক্তিমান এবং অখিল রহস্যময় এই শক্তির পরিচয়, তিনি অনন্ত শক্তিমান, তাকে জানতে হলে তার শক্তির কার্যগুলি অনুভূতির মধ্যে আনা প্রয়োজন, ভগবানের শক্তির কার্যগুলি লীলা বলা হয়। এই কথাগুলো সবসময় মনে রাখবে। ভগবান অর্জুনকে বলেছিলেন হে অর্জুন আমাদের এই দেহটা পঞ্চভূতের দ্বারা তৈরি, চক্ষু কর্ণ নাসিকা দিব্যা ত্বক মন বুদ্ধি অহংকার খিতি অপদেশ মরুভূমি পঞ্চভৌতিক দেহ, এই দেহ দ্বারা তুমি কিছু বুঝতে পারবে না, এই জাগতিক বস্তু দ্বারা ভগবানকে পাবে না, ভগবানকে দেখা তোমার দেহটা যদি অপ্রাণিত দেহ হয় তাহলে তুমি ভগবানকে বুঝতে পারবে। এই সাধুগুরু বৈষ্ণবের কাছে শুনতে শুনতে করতে করতে যদি ভগবানকে জানা যায় তাহলে আমরা ভগবানকে জানতে পারবো, ভগবান তিনি অবতার লীলা প্রকাশ করে দাস্য সত্য বাৎসল্য মধুর রস গুরুতামন প্রপদান তাকে ভজন মহম মমবর্তান বর্তন করে ধনুচ্ছ যে আমাকে ভজে জয়িছে আমি তাকে ভজি জয়িছে, অর্থাৎ এই পঞ্চ রসে তাকে ভজন করা যায়। তাই কৃষ্ণকে এই জগতের লোক বুঝতে পারবে না বলি নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গের কথা প্রকাশ করলেন, নিত্যানন্দ গৌর কথা প্রচার করলেন যে গৌরাঙ্গের বোঝা সাহস আমরা কৃষ্ণের মৃত্যু পুরী হোক গৌরাঙ্গ জগতে এসেছেন তার লীলা কথা জগতে বলা যায়, তার লীলা কথা জগতে বোঝা যায়, এগুলো কে বুঝবে বলুন? এই কথাগুলো কারা বুঝতে পারবে? যত জীব আছে তারা তার মোহন রূপে আকৃষ্ট হয় মোহিত প্রলুব্ধ হয়, কিন্তু ভগবান এত রূপ থাকা সত্ত্বেও তার দম্ভ নেই, তিনি সুন্দর, তিনি মধুর,
এই দয়া করেন তারা একদিন ভালোবাসেন, দয়া কার ছেলে হোক বা প্রেম এক কথা নয়। গরিব দুঃখী লোককে অন্য বস্তু দান করতে পারলে দয়া দেখানো হয়, দরিদ্র লোককে দয়া দেখানো যায় কিন্তু ভালোবাসা যায় না। দয়া স্নেহ প্রেম এক লাইনের ঘটে কিন্তু সম্পূর্ণ বিরোধী হয়, সূক্ষ্ম বৈচিত্র্য আছে। ধনী শুধু দরিদ্রকে দয়া করে, বিদ্যান মূর্খকে দয়া করে, কিন্তু আর ভালোবাসে না। শ্রী ভগবানের করুণাময়তা আছে সত্য, কিন্তু তার সম্বন্ধে বরকত আছে, তিনি প্রেমময়, তিনি ভালোবাসেন। মা ছেলেকে দয়া করেন না, কিন্তু ছেলেকে মা স্নেহ করেন এবং প্রাণ দিয়ে ভালোবাসেন। তিনি যেমন ঈশ্বর উদার সুন্দর, তিনি তেমন অবাক আবার প্রেমময়। জীবের কারণ তার প্রেম এক কথা নয়, জীবের করুণা করে কি অন্যজনকে, অজ্ঞজনকে প্রেম দেখা, নিজের পিতামাতাকে, পুত্রকন্যা কাকুসুদকে দয়া করে, নিজের আত্মজনকে আর প্রেম করে আপন জনকে। শ্রী ভগবানের করুণা ও প্রেম আর জীবের করুণা আর প্রেম উভয়ের মধ্যে পার্থক্য আছে। জীবের দয়া করে প্রেম বিভিন্ন স্থানে পেয়ে ভগবানের কাছে করুণা ও প্রেম, যদি ভগবানের করুণা আছে করুণা কাছে পর্যবসিত হয় তাকে বলা হয় প্রেম। তিনি যখন শ্রেষ্ঠতম করুণা আছে তখন সেই করুণা থেকে এসে তার করুণা প্রেম বিরোধী জিনিস হয়। একজন বলছে, বলছেন কৃষ্ণের সব মহাভারত শব্দের মারামারি কাটাকাটি এ সব তো নারী নিয়ে, মেয়ে নিয়ে সব, বুঝতে পারছেন? আমাকে বলছে বলছে এখন তো নারী বলি তো কাণ্ড, বুঝতে পারছেন? ওনারই তাকে বলেছিলাম ভগবান তাকে জানাবেন ঈশ্বরের ত্রিপলে হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব গণিত বাজারে বুঝিবার শিখতে পারে। আপনার ঈশ্বরের কৃপা না হলে আপনি ঈশ্বরের কৃপা বুঝতে পারবেন না। তাহলে ওই মেয়ে মেয়ে নিয়ে দলদলি কাটাকাটি ওইটাই আপনি বুঝতে পারবেন,
কৃষ্ণের যখন নরদমুনি বাজায় বিনা বাজায় তখন সত্যিকারের প্রেম উপলব্ধি হয়।
কৃষ্ণ আকর্ষণ করেন, বলদেব আকর্ষণ করেন, আবার বলদেব কর্ষণ করে, কর্ষণ করে হৃদয় থেকে ময়লা গুলা দূরীভূত করে নিয়ে যায়। আমরা গুন্ডিতে মার্জ লীলা করেছি, দেখছেন না গুন্ডিতে মার্জ লীলা, গুন্ডিতে মার্জন লীলা মানে কি? গুন্ডে মার্জন লীলা হচ্ছে হৃদয় থেকে আমি যে ধুলা করা বাড়ি ধার দিচ্ছি, হৃদয়ের মধ্যে যে ধুলিকণা আছে, কি কি ধুলিকণা? ওই কাম ক্রোধ লোভ মোহ মদ পাঁচটি রূপ রস গন্ধ শব্দ স্পর্শ কর্ম কামনা প্রতিক্রিয়া, এগুলো আছে, এগুলো সব ধুয়ে মুছে সাফ করে দেওয়া এটা গুন্ডিচা লীলা বলা হয়। গুন্ডিচা মার্জন লীলা মন্দির যা রাখবে তারা মন্দির সাফ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, মন্দির সাফ করবে গুন্ডিচা মার্জন লীলা। গুন্ডিচা মানে ওই যেটা মাসির বাড়ি বলি মন্দিরে গুন্ডিচা বাড়ি, গুন্ডিচা দেখবে ইন্দ্রচন্দ্রের স্ত্রীর নাম ছিল গুন্ডিচা, এই গুন্ডিচা মার্জন বর্ণনা লিখে দিয়েছি পড়ে। এখানে বলবেন তত্ত্ব সম্বন্ধে একটু খুব সুন্দর করে গল্প পড়ে লেখা দেখুন। একলা ঈশ্বর বিশ্ব আর সব ভিত্ত জানে চরিত্রে না চায় চরিত্রে করে, এই জগতে অনেক ঈশ্বর আছে কিন্তু সর্বেশ্বরের সর্বস্বর ঈশ্বর হয়েছেন শ্রীকৃষ্ণ ভগবান। তিনি সর্ব অংশী সর্ব অবতার, সর্ব অবতারের অবতারী তিনি, গৌরচন্দ্র আর কৃষ্ণচন্দ্র সর্ব অবতার। যত তবে দশটা অবতারের নাম জানেন, বর্ষ অবতার, কর্ম অবতার, বরাহ অবতার, রাম অবতার, বড় অবতার, অনেক অবতার আছে, তারপর কুর্ম অবতার, কৃষ্ণ অবতার, বিভূতি পরিচয় অবতার আছে, এই অবতারের স্মরণীয় অবতার, দশ অবতারের সমস্ত অবতারের অবতারী হয়েছেন কে? কৃষ্ণচন্দ্র তার লীলা পুষ্টির জন্য, তার লীলাকে পুষ্টি করার জন্য, লীলাকে পুষ্টি খাওয়ার জন্য, শরীর পুষ্টি করার, লীলা পুষ্টি করার জন্য তিনি বিভিন্ন রূপ ধারণ করেছেন। লীলা পুষ্টির জন্য তিনি বিভিন্ন রূপ ধারণ করেন। এবার আপনাকে বলেছি কেউ যদি বলে শিব আর কৃষ্ণ এক, কেউ যদি বলে কালী আর কৃষ্ণ এক, বলছেন কৃষ্ণ কালী হতে পারে, কৃষ্ণ শিব হতে পারে, কৃষ্ণ দুর্গা হতে পারে, সব কিছু হতে পারে, কৃষ্ণ কালী হতে পারে, কিন্তু কালী কখন কৃষ্ণ হতে পারে? যেমন দুধ থেকে দই হয়, দুধ থেকে ছানা হয়, মাখন হয়, ঘি হয়, ভেজ হয়,
দুধ থেকে দই হয়, দই থেকে দুধ করতে পারবে? সেইভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলি ঠিক তেমনি কিরকম, কোনো ভেদ নাই। কৃষ্ণের যেমন অঙ্গ চক্ষু কর্ণ নাসিকা চক্ষু, তার হস্তকমলের অঙ্গগুলি তিনি পদকমলের অঙ্গগুলি তিনি দেখুন। ভগবান কৃষ্ণের ভালো দর্শনায় বিগ্রহ একটু একটু ছানা দিয়ে বা পনির দিয়ে যে পুতুল তৈরি করে, একটা পুতুল তৈরি করে, পুতুল এই পুতুলটাকে যদি পায়ের তলায় চাটা জিব্বা দিয়ে চাটেন তাহলে ক্ষীরের স্বাদ পাওয়া যাবে না কি? ঠিক তো, সেই পুতুলের নখে চাপা দেন তাও ক্ষীরের স্বাদ পাওয়া যাবে, হাতে চাপেন তাও ক্ষীরের স্বাদ পাওয়া যাবে, তাই না? তাই ক্ষীরের স্বাদ পাওয়া যাবে। তার হস্তকমলের আঙ্গুলিগুলি পায়ের নখগুলি তিনি নিজেই, শ্রীকৃষ্ণের চক্ষু কর্ণ নাসিকা প্রত্যেকটি ইন্দ্রিয় সকল ইন্দ্রিয়ের কাজ করতে পারে। তার দেহ এবং দেহিতে কোনো ভেদ নাই, দেহ আর দেহি আত্মা আর যে দেহ ভেদ নাই। কিন্তু আমাদের আত্মা আর দেহতে ভেদ আছে, আমার দেহটা তো মরে গেলে ফুটিয়ে দেবে, বাড়িতে ফুটে দেবে, বাড়ির চেঙ্গে যাবে, কিন্তু আমার আত্মাটা আমার এত দেহ পাবে বা ভগবানের কাছে যাকে কিছু হবে, সে তো ভগবান জানে। দেহ দেহি বিভাগীয় নিঃসরণ বিদ্যতি করছে, তার দেহা দেহ কোনো ভেদ নাই, তার দেহে দেহিতে কোনো রকম ভেদ নাই। শ্রী বলদেব বললাম, কি বলছিলাম বলদেবের কথা, বলদেব কৃষ্ণের কি দ্বিতীয় বিগ্রহ, বলদেব কৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ, একই দেহে দুই রূপ বলছিলাম না, শ্রীকৃষ্ণের দেহ আত্মা এক সেটা বলছিলাম এখন। তার অঙ্গ প্রত্যঙ্গ বিস্তার করেন কেন? লীলা পুষ্টির জন্য তিনি বহুবিধ বিলাস মুক্তি ধারণ করেন। কৃষ্ণের একই দেহে দুই রূপ বুঝতে হবে তো, কেউ তো লোককে বুঝতে হবে। তিনি কি করেন, তার দেহ তার লীলা, তার যে কৃষ্ণ লীলা করেছেন তার লীলা পুষ্টির জন্য তিনি বিভিন্ন মুক্তি ধারণ করেন। কৃষ্ণ বলরাম হয়ে যান, কৃষ্ণ নারায়ণ হয়ে যান, কৃষ্ণ লক্ষ্মী হতে পারে, কৃষ্ণ কালী হতে পারে, তিনি করতে পারেন। শ্রী কৃষ্ণচন্দ্রী শ্রী বলদেব রূপে লীলা পুষ্টির জন্য শ্রী ব্রজধামে আবির্ভূত হয়েছিলেন। আর ব্রজে রাম কানাই দুটি মানিক্য যুগল, যেমন গৌরাঙ্গে এখানে যেমন গৌর নিতাই রাধাকৃষ্ণ, যেমন যুগল রামকৃষ্ণ যুগল, রাধাকৃষ্ণকে সবাই জানে আর সবাই বলে, সেরকম শ্রীকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণকে কজন জানে, কজন উপলব্ধি করতে পারে? শ্রী রাধাকৃষ্ণের তত্ত্ব, শ্রী রামকৃষ্ণ একটা তত্ত্ব, উভয় তত্ত্বই খুবই রহস্যবিদ্ধ, কেউ বুঝতে পারে না, অনেকে বুঝতে পারে। শ্রী বলদেব কৃষ্ণই, শ্রী বলদেব তিনি কৃষ্ণই নিজে, তিনি কৃষ্ণ, আবার তিনি কৃষ্ণের পূর্ব আছে, মানে কৃষ্ণের আগে তিনি আবির্ভূত হয়েছে। তার এক নাম কি? দাউজি। আপনারা যাবেন বৃন্দাবন, যারা যাবেন এবার কার্তিক মাসে বৃন্দাবন যাবো, তারপরে দাউজি ভাই, বড় ভাইয়া, ভাইয়াজি, ভাইয়াজি মানে দাউজি, দাদাকে বলে দাউজি, আমরা দাদা বলি, আর বৃন্দাবনে বলে দাউজি, বুঝতে পারছেন? আমরা যাই মধ্যে মন্দিরে যাই, দাউজি মন্দির বাঁচে করে যেতে হয়, আমাদের মঠ থেকে বাঁচে করে যেতে হয় গোকুলে, বুঝছেন? দাউজি মন্দির, ওখানে রেবতী আছে, বলরামের স্ত্রী রেবতী, দর্শন করতে পারে, বলদেব প্রণাম করি, ওখানে বসে দর্শন করি, ওখানে ফান্ডা আছে, বাঁচে করে ঘুরে যখন গোকুল মহাবন যাই, যেখানে কৃষ্ণ মাটি খেয়েছিলেন সেখানে যাই, তারপর কৃষ্ণ যেখানে ধুলা খেলা করেছিল সেখানে যাই, তারপর থেকে ওই যেখানে উদুঘর, যেখানে ওই জঙ্গল অর্জুন বৃক্ষ ওই যে কৃষ্ণকে বেঁধে রেখে দিয়েছিল উদুঘরে, সেই জায়গায় যাই, সেই কাশ্মীর করাটা এখন আছে, বুঝতে পারছি? শ্রীরামকৃষ্ণ এক হলে দুই, আবার দুই, আবার এক, দুই হয়েও এক, রাধা কৃষ্ণ যেমন একটি তত্ত্ব হয়েও দুই রূপে প্রধানে প্রকৃত হয়েছেন, তেমন শ্রী শ্রী রামকৃষ্ণ এক তত্ত্ব দুটি রূপ প্রকৃত, শ্রী রাধাকৃষ্ণের লীলাপীঠ হলো বৃন্দাবন, এরা বৃন্দাবন ছেড়ে অন্যত্র যান না, বৃন্দাবন ছেড়ে অন্যত্র যান না, কিন্তু লীলা বিস্তারের জন্য কৃষ্ণ দ্বারকায় গিয়েছেন। কিন্তু কৃষ্ণের যে ব্রজলীলা, ব্রজের কৃষ্ণ, মাথুরেশ কৃষ্ণ, দ্বারকেশ কৃষ্ণ আর ব্রজের কৃষ্ণ, তিন কৃষ্ণ আলাদা আলাদা লীলা করছে, একই কৃষ্ণ তিনরকম দেখে, কিন্তু ব্রজের কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে যান না, সবসময় বৃন্দাবন থাকে। শ্রীরামকৃষ্ণের লীলাপীঠ হল ব্রজ মথুরা এবং তার দ্বারকা। শ্রীকৃষ্ণ যখন ব্রজলীলা করেছেন তখন বলরাম ও ব্রজে তার সঙ্গে আছেন, যখন তিনি মথুরা লীলা করেছেন তখন বলরাম ও মথুরায় আছেন, যখন শ্রীকৃষ্ণচন্দ্র দ্বারকা লীলা করেছেন তখন বলদেব প্রভু দ্বারকায় আছেন, শ্রীকৃষ্ণচন্দ্র যখন মথুরায় মল্লক্ষেত্রে গেলেন তখন তিনি একা নন, বলদেব প্রভু তার সঙ্গে আছেন। মথুরায় কংস বধ কৃষ্ণ রাজা হলেন, তখনও বলরাম আছেন। মথুরায় শ্রী রামকৃষ্ণ যুগল লীলা সংগঠিত হল, ব্রজধামে লীলা বলরাম শ্রীকৃষ্ণের সহচর সখা, তিনি পূর্বজ, তিনি আবার দৈমাতু। দৈমাতুর বোঝেন? দৈমাতুর বোঝেন? দৈমাতু যার দুটি মা, যার দুটি মা, বলরামের দুটি মা, বুঝতে পারছেন? দৈমাতুর বলে তিনি দৈমাতু, তার দুটি মা রোহিণী আর দেবকী। তিনি দেবকী গর্ভে হইয়াও তিনি আবার রোহিণী নন্দন রূপ আবির্ভূত হয়েছে, এটা রহস্যময় লীলা। তিনি দেবকী নন্দন হয়েও আবার রোহিণী নন্দন রূপে আবির্ভূত হয়েছে, এটা রহস্যময় লীলা, অবিচিন্ত ব্যাপার। তিনি মথুরায় কংস কারাগারে আবদ্ধ দেবকীর গর্ভে যেমন আবির্ভূত হলেন, আবার ব্রজে রোহিণী গর্ভে আবির্ভূত হলেন। তিনি দুইজন মাকে স্বীকার করেছেন, কৃষ্ণচন্দ্র যেমন দুজন মা, দেবকী গর্ভে যখন আবির্ভূত হলেন তখন আনিত হলেন কোথায়? ব্রজধামে যশোদা ভবনে। সেখানে দুটি মা, কৃষ্ণচন্দ্র যেমন দুটি মা, আবার বলরামেরও দুটি মা, শ্রীকৃষ্ণের দুটি মা। অন্য অর্থে অন্য লীলায় শ্রীকৃষ্ণের লীলাকে পরিপুষ্ট বা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তিনি আগে আবির্ভূত হলেন। দেবকীর সপ্তম গর্ভে এসে বলরাম নাম ধারণ করেন, শ্রীকৃষ্ণচন্দ্রই বলরামকে তিনি লীলা সম্পাদন করেছেন। এটা বিশিষ্ট লীলা সম্পাদন। তিনি দৈমাতু, জন্ম থেকেই তিনি শ্রীকৃষ্ণের সহচর, তিনি দ্বারকায় মথুরায় ব্রজে বলরাম কৃষ্ণের নিত্য সহচর। বাল্য কিশোর পৌবর্ণ সর্বাবস্থায় কৃষ্ণ ব্রজ রাম, ব্রজ দুলাল, ব্রজ বিহারী, বন বিহারী, কৃষ্ণচন্দ্র যেমন গোকুল বিহারী, বলরাম তেমন গোলক বিহারী, লীলা পুষ্টির জন্য এক দেহে দুই রূপ ধারণ করেছেন। তারা দুই ভাই রূপে লীলা করেছেন, ব্রজের কনে বনে, ব্রজের গিয়ে গিয়ে, ব্রজের পথে পথে, একটি কালো একটা শুভ্র, বলাই আর কানায়, একজন কালো এবং সাদা, তাই না? বলাই আর কানায় তারা বাল্যকাল রূপে নিমগ্ন আছেন ব্রজের আঙ্গিনায়, যশোদার আঙ্গিনায়, নন্দ ভবনে যারা তারা দুজনে খেলা করেছেন, একজন আবার একজনকে কাঁধে করে চড়াচ্ছেন, ননি চুরি করেছেন, যমুনা পুলিনে ব্রজ বালকগণের সঙ্গে লীলারাস মগ্ন করেছেন, তারপর ধর দুজনে একটু একটু করে বড় হলেও একজন আরেকজনের সখা, বলদেব কৃষ্ণকে শুধু সখা নন, তিনি তার দাস, তার প্রিয় সেবকও বটে, বুঝতে পারছেন? বলদেব বড় দাদা হলেও তিনি কৃষ্ণের সেবা করেছেন, ছোট ভাই যেভাবে সেবা করে, ছোট ভাইকে আদর করে, প্রেম করে, ভালো করে, সেইভাবে বলদেব কৃষ্ণের সেবা করেছে। শ্রীকৃষ্ণ বনে বনে যখন গরু চালানোর সাথে ক্লান্ত হয়ে পড়তেন, বলদেব কোলে শ্রান্ত শিশুর ন্যায় মতো শুয়ে পড়তেন, বলদেব শুয়ে পড়তেন, আর কৃষ্ণকে তিনি মানে বালিশ দিয়ে দিতেন, মানে তারপর তুই আমার মাথা, আমার কোলে মাথা নিয়ে শুয়ে দিতেন। এই জন্য বলরামের একটা নাম হয়েছে ধরণীধর। তিনি শ্রীকৃষ্ণকে নিজের কোলে ধারণ করেছেন, তিনি দাস্যরূপে সেবক রূপে শ্রীকৃষ্ণের সুখ বিধান করেন, যে একাধারে শান্ত, দাস্য, সৈক্য আছে, আশ্রয়, এছাড়া কানাইয়ের প্রতি বলাই প্রতি বাৎসল্য ভাব আছে। বলাই শুধু বাৎসল্য ভাবে নিবদ্ধ নন, নন্দ যশোদা কেবলমাত্র বাৎসল্য ভাবে সীমাবদ্ধ, কিন্তু বলরামের শ্রীকৃষ্ণের প্রতি বাৎসল্যের মধ্যে শান্ত, দস্য, সৈক্য অনুসৃত আছে। সুতরাং বলরাম শান্ত, দস্য, সাক্ষ্য, বাৎসল্য আশ্রয় আর শ্রীকৃষ্ণের বিষয়। বলদেব কিন্তু পঞ্চরসের আশ্রয় তত্ত্ব, একটা গোপনীয় কথা আছে, পরম রমণীয় কথা আছে, চমৎকার পূর্ণ আছে, সে অত্যন্ত গভীর এবং রহস্য আবৃত। শ্রীমতী রাধারানী কান্ত রসের আশ্রয়, শ্রী মধুর রসের শ্রীকৃষ্ণের সহায়নী, সুতরাং শ্রী রাধাকৃষ্ণের সর্বরাসের যুগান, সর্বরাসের পরিপূরক, শান্ত, দাস্য, সৈক্য, বাৎসল্য, মধুর, এই সব রসের প্রস্তুত শ্রীরাম বিগ্রহে আছে। তিনি মাধুর্য রসময়, মধুর রসে অন্যদের তিনি শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি বৃষভানে নন্দিনীর অনুযায় রূপে ধারণ করে তার সেবা করেন, তিনি মধুর রসের প্রস্তা, ধামের মধ্যে সব রসের খেলা খেলেছে, কেউ শান্ত রসের, কেউ দাস্য রসের, কেউ সৈক্য রসের, কেউ মধুর রসের সেবা করেন। কিন্তু বলদেব প্রভুদের সম্ভক্ত, বলদেব শ্রীরাঙ্গে সমস্ত রসের লীলা পরিদর্শিত করেছে। বলদেব তত্ত্ব সম্বন্ধে আর একটা মজার কথা আছে, তিনি সর্বরসের আশ্রয় হইল, তিনি আবার বিষয়ের উপর লীলা করেছেন, তিনি শ্রীকৃষ্ণের মতোই সম্ভক্তা। শ্রীকৃষ্ণ যেমন রসলীলা করেছেন, শ্রী বলরামও তেমন রসলীলা করেন, শ্রী বলদেব যে কঠিনন, তিনি একাধারে বিষয় আশ্রয়ের লীলা সম্বোধন করেছেন, বিষয় ও আশ্রয় ভাবে ভাবিত একটি মতো লীলা আছে, এই দুই ভাবে তার পরিবিগ্রহ ওতপ্রোতভাবে জড়িত, অন্য কোথাও দেখা যায় না। শ্রীকৃষ্ণের যেমন কান্ত রসের, বাৎসল্য রসের, সৈক্য রসের, দাস্য রসের, শান্ত রসের আশ্রয় আছে, বলদেবের শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, কান্ত রসের আশ্রয় আছে। বলদেব সমস্ত আশ্রয় সম্ভক্তা, একই তত্ত্বে আশ্রয় বিষয় প্রকাশ। শ্রীকৃষ্ণ লীলায় আশ্রয়ের ভাব নেই, তিনি সর্বত্র বিষয়, সর্বরসের তিনি বিষয়, তিনি কিন্তু বলদেবের লীলার বিষয় আশ্রয়ের ভাব ওতপ্রোতভাবে জড়িত। শ্রী ব্রজে বলরাম একই শ্রীবিগ্রহে বিষয় এবং আশ্রয় লীলা সম্পাদন করেছেন। তিনি ব্রজধামে বলদেবের প্রধান ভাব হলো তিনি দাউজি, তিনি বড় দাদা, এই ভাবটাই প্রধান নিলাম। তিনি রামকৃষ্ণ যুগল একটা অদ্ভুত সিদ্ধান্ত, রাধাকৃষ্ণের অদ্ভুত কথা, রামকৃষ্ণ অত্যন্ত কথা, রাধাকৃষ্ণ শুধু বৃন্দাবনে, শ্রীমতী রাধা শুধু আশ্রয় নৌছিনি, কিন্তু কোনো বিষয়তত্ত্ব নন, কিন্তু বলরামের বিষয়তত্ত্বের লীলা আছে। রাধাকৃষ্ণের শ্রীরামকৃষ্ণের যুগল লীলার বৈশিষ্ট্য আস্বাদন করবার জন্যই শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধা রূপে এবং বলরাম রূপে আবির্ভূত হয়েছিলেন, বলরামের বিষয়তত্ত্বের আস্বাদত্বের লীলাবিদ আস্বাদন করেছেন। সেই জন্য একটা মজার রহস্য আছে, বলরাম আর নৃসিংহদের মিলে একটা জায়গা সাম্য আছে। শ্রী গৌর সুন্দর যেমন নিত্যানন্দের প্রতি আকৃষ্ট, তেমন নৃসিংহদেবের প্রতিও তিনি আকৃষ্ট। গৌর সুন্দর কিন্তু নৃসিংহদেবকে ভগবান রূপে বর্ণনা করেছে, বলরাম আর নৃসিংহদেবের সাম্য বা মিল কোথায়? নৃসিংহদেব যেমন ভক্ত বৎস, তেমনি বলরামও ভক্ত বৎস। নৃসিংহদেব প্রহ্লাদের জন্য কত কি করেছে তার শেষ নাই, তেমনি বলরামও নিজের ভক্তের জন্য, কৃষ্ণের ভক্তের জন্য কি না করতে পারে। কৃষ্ণ ভক্তগান বলদেবের আশ্রয় পুষ্টিবালিত করেন, শ্রীকৃষ্ণ তার ভক্ত বৎসরের লীলা সম্পাদন করেন বলদেবের মাধ্যমে। শ্রী গৌর সুন্দরের স্নেহ থেকে শ্রী নিত্যানন্দের স্নেহশীলতা যেমনই বেশি প্রকাশিত হয়েছে, তেমনি শ্রীকৃষ্ণ থেকেও বলদেবের ভক্ত বৎসরের অনেক গুণ বেশি। গুরুদেবের বলদেবের শক্তি সঞ্চারিত আছে, যেখানে স্নেহ বৎসরের প্রভৃতি গুরুত্ব নাই, সেখানে শ্রী গুরুদেব শুধু কৃপালু নন, তিনি স্নেহশীল। শ্রী গুরুদেব তার আশ্রিত জনের প্রতি শুধু কৃপা বর্ষণ করেন না, তিনি তার স্নেহ বৎসরের প্রকাশ করেন। যে বলদেবের এই বাৎসল্য ভাব যার মধ্যে সঞ্চারিত নেই, তার গুরুত্ব নেই, তিনি গুরু হতে পারেন না। যে ব্যক্তিত্বের মধ্যে কৃপা স্নেহ মমতা বাৎসল্য প্রভৃতি সমস্ত ভাবের উন্মেষ বা উন্নয়ন নেয়, সেখানে নিত্যানন্দ শক্তি বা বলদেব শক্তির অবতরণ হয়নি বুঝে নিতে হবে। কৃষ্ণ ভক্তগণ রক্ষা করা, পুষ্ট করা, লালন পালন করা, এসব দায়িত্ব স্বতঃসিদ্ধ ভাবে বলদেবের প্রভৃতি সঞ্চারিত আছে। শিষ্যগণকে ভক্তি পথে অনগ্রসর দেখলে নিত্যানন্দ ভিন্ন শক্তি শ্রী গুরুদেবে উল্লাসিত হন, কিন্তু তাদের ভক্তি পথ থেকে বিচ্যুত হন না, মদবই দেখলে নিবেদিত হন। বলদেবের কৃষ্ণ সেবা হলো তার ভক্তের রক্ষা উন্নয়ন, বলদেব প্রভু এই সেবা করেন শ্রী গুরুদেবের ভিতর দিয়ে। শ্রী গুরুদেব বলদেব অভিন্ন তত্ত্ব, এই নিত্যানন্দ অভিন্ন তত্ত্ব, শ্রী গুরুদেব বলদেব শক্তি বলে তার আশ্রয়জনকে সর্বরক্ষা করেন কৃষ্ণ দাস্যে। এই জন্যই গুরু সবসময় তার শিষ্যকে রক্ষা করেন, তিনি কৃষ্ণ দাস্যে সুপ্রতিষ্ঠিত করবার জন্য তাকে সর্বদা ব্যস্ত করেন। গুরুদেব সবসময় তার শিষ্যকে ভগবানের সেবায় লাগাবার জন্য সবসময় চেষ্টা করেন। এটা মনে রাখবেন, কৃষ্ণ ভক্তগণকে গুরুদেব সবসময় সংরক্ষণ করেন, পালন করেন, পোষণ করেন। গুরুদেব এবং বলদেবের মধ্যে লীলার সাদৃশ্য আছে, গুরুদেব কৃষ্ণের কাছে নিয়ে যাবেন, যারা কৃষ্ণ সেবা হতে করতে চান বলদেবের এই লীলার হৃদয়ঙ্গম করতে হবে, যারা কৃষ্ণ সেবা করতে চান তারা সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে করতে পারলে গুরুদেবই আপনাকে কৃষ্ণ সেবায় অধিকার দিতে পারে, অন্যকে অধিকার দিতে পারে না। জয় শ্রী গুরু মহারাজ কি
জয়,
জয় বলদেব তত্ত্ব কি
জয়।
আর নিতাই পদ কমল কোটি চন্দ্র।